বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার নির্লজ্জ ইসরায়েলি স্বীকারোক্তির তীব্র নিন্দা জানাল ইরান। ইসরায়েল শান্তি চুক্তির জন্য বিশ্বস্ত নয় বলে হামাসের বিবৃতি। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যান গুরিয়ান বিমানবন্দর বন্ধ। ইয়েমেনি হামলায় মার্কিন জোটের হিসাব নিকাশ উলটপালট বলে মন্তব্য করল ইরান। কেবল একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বলে উপদেষ্টা আসিফের মন্তব্য। আগামী সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত সিইসির। এবং ভারতীয় মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আরও 3 বাংলাদেশি এবং 2 ভারতীয়কে আটক করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইহুদিবাদ ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই প্রথমবার ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায় দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করল। এই স্বীকারোক্তির পর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। একই সাথে এও পরিষ্কার হল যে গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা বৈধ ছিল। গত 31 জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর ইসমাইল হানিয়ার উপর গুপ্ত হামলা চালায় ইসরায়েল এবং তাতে শহীদ হন ইসমাইল হানিয়া। এরপর গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের 7টি নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপনা নির্মাণের কার্যক্রম প্রমাণ করে যে কোনো শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে বিশ্বাস করা উচিত নয়। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পশ্চিম তীরে এলাকা বি হিসেবে পরিচিত জমি যা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে তাতে ফাঁড়ি এবং বসতি স্থাপন করলে একথায় পরিষ্কার হয় যে দখলদারদের সাথে শান্তি বন্দোবস্তের বিকল্পগুলোর উপর নির্ভর করা নিতান্তই শান্তি প্রতিষ্ঠার ব্যর্থ প্রচেষ্টা। ফিলিস্তিনিদের ভূমিতে তাদের উপস্থিতি মুছে দেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধমূলক নীতি অনুসরণ করছে এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার জন্য যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরা হয় হামাসের এই বিবৃতিতে। ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ সম্প্রতি বলেছেন, গাজা উপত্যকা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে নিতে হবে এবং পশ্চিম তীরের ব্যাপারে আগ্রাসী নীতি গ্রহণ করতে হবে যাতে সেখানে ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বাড়ানো যায়। গাজা উপত্যকা ইহুদিবাদী বাকিনীর ভয়াবহ গণহত্যা এবং অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে ইয়াফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটি সফল হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটিশ বাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে। এদিকে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল। ইসরায়েলের নিউজ চ্যানেল কান জানিয়েছে, বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ রাখার পাশাপাশি কিছুক্ষণের জন্য ইসরায়েলের আকাশসীমাও সব ধরনের বিমান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব নিকাশ উল্লেখযোগ্যভাবে উলটপালট করে দিয়েছে। তিনি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের সাম্প্রতিক অভিযানগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কয়েকটি হামলার প্রতি ইঙ্গিত করেন যাতে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত এনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলাক্সা তুফান অভিযান শুরুর পর থেকে ইয়েমেন নিজস্ব ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, একদফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত অত মানুষ জীবন দেয়নি। শহীদদের স্বজন এবং আহতরাও সংস্কারের কথা বলছেন। আজ সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় এবং দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, প্রায় 2,000-এর বেশি মানুষ শহীদ এবং 20,000-এর বেশি আহত হয়েছেন। এই গণঅভ্যুত্থানের একদফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদের মধ্য দিয়ে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এদিকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নির্ধারণ এবং রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সুষ্ঠু নির্বাচন এবং দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড় জেলায় অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আরও 3 বাংলাদেশি এবং 2 ভারতীয়কে আটক করেছে। আজ বিএসএফের 4 নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক জওয়ানরা 5 ব্যক্তিকে আটক করেছেন। এদের মধ্যে 3 জন বাংলাদেশি নাগরিক এবং 2 জন ভারতীয় দালাল। এই দালালরা বাংলাদেশিদের পারাপার করতে সহযোগিতা করছিল। গ্রেপ্তারকৃত 5 জনকে পাইনুরশলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বিএসএফের জওয়ানরা সিলেটের জাফলং সীমান্তের বিপরীতে পূর্ব খাসিপাহাড়া জেলায় অনুপ্রবেশকালে 13 জন বাংলাদেশিকে আটক করেছিল। তাদের কাছ থেকে 10 লক্ষাধিক টাকার চিনি, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বিএসএফ। ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। পরে তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ বুধবার দুপুরে সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক। পরে আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গেছে, তার অবস্থাও সংকটজনক। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে। ঠিক কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইয়েমেনে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে সানা। দেশটি বলেছে, ইয়েমেনের পানিসীমার নিকটবর্তী যে কোনো মার্কিন যুদ্ধজাহাজকে সহজেই ধ্বংস করে দিতে পারে দেশটির সামরিক বাহিনী। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং প্রভাবশালী নেতা মোহাম্মদ আলী আল হুথি মঙ্গলবার রাজধানী সানায় এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। লোহিত সাগরের 4th মার্কিন বিমানবাহীর অনতরী প্রেরণ এবং ইয়েমেনে হামলা চালানোর জন্য ব্যাপক মাত্রায় মার্কিন প্রস্তুতি সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। আলী আল হুথি বলেন যে 3টি রণতরী এর আগে ইয়েমেনের পানিসীমা থেকে পালিয়ে গেছে, সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সেসব রণতরী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাশাপাশি নৌ অভিযানের জের ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেন ইসরায়েল বিরোধী হামলা শুরু করে। সিরিয়ার রাজধানী দামেস্কে নিজের দূতাবাস আবার চালু করার প্রতিশ্রুতি ঘোষণা করেছে ইরান। সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশাম বা HTS সিরিয়ার ক্ষমতা গ্রহণ করার পর দেশটিতে বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান তার দূতাবাস আবার চালু করতে চায় বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি। তিনি মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিয়ে এগুচ্ছে। মোহাজেরানি বলেন, আমরা কূটনৈতিক উপায়ে দূতাবাস খোলার বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছি। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেটারসন সিরিয়ায় কুর্দিপন্থী গেরিলা গোষ্ঠী এবং তুর্কি সমর্থিত সংগঠনগুলোর মধ্যে অব্যাহত শত্রুতার নাটকীয় পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি চলমান এই বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। পেটারসন বলেন, যদি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা না করা যায়, তাহলে পুরো সিরিয়ার জন্য তা খারাপ লক্ষণ হয়ে উঠবে। পেটারসন জোর দিয়ে বলেন, আমরা যদি ব্যর্থ হই, তাহলে সেটা নাটকীয় পরিণতি বয়ে আনবে এবং বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। অঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব নিকাশ উল্লেখযোগ্যভাবে উলটপালট করে দিয়েছে। দৃষ্টিপাতের এ পর্যায়ে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব নিকাশ উল্লেখযোগ্যভাবে ওলটপালট করে দিয়েছে। তিনি গতকাল মঙ্গলবার তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের সাম্প্রতিক অভিযানগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতি ও অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কয়েকটি হামলার দিকে ইঙ্গিত করেন। ওইসব হামলায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের খুব গভীরে আঘাত হেনেছে। এছাড়া গত সপ্তাহে লোহিত সাগরে মোতায়েন একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ইয়েমেন 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 17টি ড্রোন নিক্ষেপ করে। এর ফলে একটি মার্কিন F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ধ্বংস হওয়া মার্কিন জঙ্গি বিমানটির দাম $7 কোটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে ইয়েমেন নিজস্ব ক্ষেপণাস্ত্র অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনি জনগণকে রক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। তিনি আরো বলেছেন, এমনকি মার্কিন ইসরায়েলি জোটের তীব্রতম বোমাবর্ষণ সত্ত্বেও ইয়েমেন তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের খুব গভীরে আঘাত হানতে সক্ষম হয়েছে। আরাকচি প্রতিরোধ ফ্রন্টের সকল সদস্যের প্রতি তেহরানের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট তার নিজস্ব সক্ষমতা দিয়ে ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে। তিনি বলেন, ইয়েমেনিরা প্রমাণ করেছে তাদের কোনো বিদেশি সাহায্যের দরকার নেই। কঠিন অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি সত্ত্বেও তারা গাজাবাসীর সমর্থনে অটল ও অবিচল রয়েছে। বিভিন্ন পর্যালোচনায় দেখা যাচ্ছে, ইয়েমেনে মার্কিন সাম্প্রতিক বিমান হামলার সময় দেশটির F-18 জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম নয়, সেটাও গোটা বিশ্বের সামনে প্রমাণ হয়েছে। এর আগে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন অংশে বহুবার হামলা চালিয়েছে। অবশ্য ইয়েমেনের সেনাবাহিনী কখনোই নতজানু হয়নি। তারা দ্রুত প্রতিশোধ নিয়েছে এবং বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে মার্কিন ও তার মিত্রদেশগুলো, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ জাহাজগুলোতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম দাবি করেছে, শনিবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়। মার্কিন বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন বিভিন্ন জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে তারা হামলা চালিয়েছে। শনিবার রাতে ইয়েমেনে যে হামলা চালানো হয় তা হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকেই চালানো হয়েছিল। এটি ছিল এই বহরের এই অঞ্চলে প্রবেশের পর তা থেকে প্রথম অভিযান। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত রোববার এক বিবৃতিতে বলেছেন, তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়ে ইয়েমেনে আগ্রাসন চালানোর একটি যৌথ ইঙ্গো মার্কিন প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই রণতরী লক্ষ্য করে রোববার 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র 17টি ড্রোনের সাহায্যে এক বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান। জেনারেল সারি বলেন, এই অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন F-8 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মোট কথা, ইয়েমেনের সামরিক শক্তি ও অভিযান অপ্রতিরোধ্য।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার নির্লজ্জ ইসরায়েলি স্বীকারোক্তির তীব্র নিন্দা জানাল ইরান। ইসরায়েল শান্তি চুক্তির জন্য বিশ্বস্ত নয় বলে হামাসের বিবৃতি। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ ইয়েমেনি হামলায় মার্কিন জোটের হিসাব নিকাট উলটপালট বলে মন্তব্য করল ইরান। কেবল একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বলে উপদেষ্টা আসিফের মন্তব্য, আগামী সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত বাংলাদেশের সিইসির, এবং ভারতীয় মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আরও 3 বাংলাদেশি এবং 2 ভারতীয়কে আটক করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শ্রোতাবন্ধুরা, এবার চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক, একসঙ্গে বসে অনুষ্ঠান শোনা যাক।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। স্বাস্থ্য মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ, অথচ দেখা যায় আমরা স্বাস্থ্যের বিষয়ে হেলাফেলে করে থাকি, এতে সৃষ্টি হয় নানা রোগ ব্যাধি। এখনকার জীবনযাপনে যে রোগগুলো সম্ভাবনা সবচেয়ে বেড়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোক। আকস্মিক মৃত্যুর পেছনে স্ট্রোকের ভূমিকা অনেকটাই, তো স্ট্রোক নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব শুনব আজ। আর এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, প্রথম পর্বের আলোচনায় ব্রেন স্ট্রোক কি, কেন হয়, কারণগুলো কি,
ডায়াবেটিস থাকলে স্ট্রোকের সম্ভাবনা কতটুকু, এসব বিষয়ে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকের আলোচনার শুরুতে জানতে চাইছি, ব্রেন স্ট্রোক হয়েছে এটা বোঝা গেল লক্ষণ থেকে, তো তারপরে তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় কি?
তাৎক্ষণিকভাবে আমাদের যেটা করা দরকার, প্রথমে হচ্ছে হসপিটালাইজ করা দরকার। হসপিটালাইজ করতে হবে এই জন্য যে আমরা তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে প্রাইমারি সাপোর্ট যেটা দিতে হবে, যেমন ধরেন কারো একটা হ্যামোরেজ স্ট্রোক হলো, আমার অতিরিক্ত ব্লাড প্রেশার থাকলে সেটাকে কমাতে হবে। আবার ইসকেমিক স্ট্রোক থাকলে ব্লাড প্রেশারটা কিন্তু আসলে পুরোপুরি কমানো যাবে না, সেটা 1/3 পরিমাণ কমাতে হবে। কারণ অতিরিক্ত কমালে যেটা হয়, একটু মেকানিজমটা বলতে হয় যে ইসকেমিক স্ট্রোকের প্রেশারটা বাড়ে আসলে যেহেতু একটা নাড়ি বন্ধ হয়ে গেছে, রিফ্লেক্সলি শরীর কিন্তু প্রেশারটা অনেক বাড়াইলে কি হয়, অন্য তার যে বাইপাস ভেসেল গুলো আছে, সাইড চ্যানেল গুলো আছে, ওগুলো দিয়ে কিছু রক্ত এখানে পায় এবং এই পচনটা কিছুটা রোধ করতে পারে। সেই ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকে খুব হিসাব করে আমাদের প্রেশারটা কমাতে হবে। এই জিনিসগুলো কিন্তু বাইরের কারো পক্ষে সম্ভব না, এবং ভালো কোন টার্সিয়ারি লেভেলের কোন হসপিটাল হলেই একমাত্র সেই চিকিৎসাটা দেওয়া সম্ভব।
জি, ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, স্ট্রোক হলে প্রথম কাজ হচ্ছে তাৎক্ষণিকভাবে রোগীকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া, এরপর কি করা হবে?
তারপরে কথা হচ্ছে তাকে তাৎক্ষণিক আমার একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করতে হবে এই জন্য যেটা কি হ্যামোরেজিক, মানে রক্তক্ষরণ হলো নাকি রক্তনালী বন্ধ হয়ে হলো, কেন করতে হবে? কারণ যদি রক্তক্ষরণ হয় তাহলে কোনোভাবেই আমরা রক্তের পাতলাকরণ ওষুধ দিতে পারবো না, সেই ক্ষেত্রে রক্তক্ষরণটা আরো বেশি হবে এবং রোগীর ডেথ হতে পারে। যদি রক্তনালী বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যখন আমরা সিটি স্ক্যান করে দেখবো যে ইসকেমিক হয়ে বা রক্তনালী বন্ধ হয়েছে, সেই ক্ষেত্রে রক্তটা জমাট বিন্দুটাকে গলিয়ে দেওয়ার জন্য এবং রক্তে জমাট বাঁধার প্রবণতাকে হ্রাস করানোর জন্য আমরা কিছু ঔষধ ব্যবহার করি। আমরা 3.5 ঘন্টার মধ্যে যদি পাওয়া যায় তাহলে একটা থ্রম্বোলাইটিস বলে, যেটা হচ্ছে আমাদের রক্ত জমাট মানে পিণ্ডটাকে ভেঙে দিলে কি হবে, আমার চলাচলটা স্বাভাবিক হয়ে যাবে। সেটা করার জন্য আমরা মানে আমাদের এই থ্রম্বোলাইটিসটা ইউজ করতে পারি। আর রিসেন্ট যেগুলো চলে আসছে সেটা হচ্ছে ওখানে ঠিক স্টেন্টিং করা যায়, ওখানে সাকশন দিয়ে আমরা রক্তপিণ্ডটাকে বের করে নিয়ে এসে ওখানে একটা রিং লাগাই দিতে পারি। সেই ক্ষেত্রে আমার যে রেসিডুয়াল যে ইয়েটা তার দুর্বলতা থাকার কথা ছিল, আমরা অতীতে দেখেছি যে স্ট্রোক করলে একটা মানুষ কিন্তু কারো কারো সারাটা জীবন সে এক পা খোড়া হয়ে যায়, সে লাঠি দিয়ে হাঁটতে হয়। এখন খুব দ্রুত যদি হসপিটালাইজ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনজিগ্রাম করে, এটা সে মানে রক্ত ব্রেনের রক্তনালের এনজিগ্রাম করে ওখানকার রক্তনাল থেকে পরিষ্কার করে দিতে পারি, একটা রিং লাগাই দিতে পারি, ট্যান্ট লাগিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে একদম পুরোপুরি সুস্থ মানুষ হয়ে উঠতে পারে। মানুষ সব জায়গায় এই ফেসিলিটিস নাই, আর যদি এই ফেসিলিটিস নাও থাকে তাহলে ওই যে থ্রম্বোলাইটিস যেটা বলছিলাম সেটা ইউজ করা যেতে পারে। তাও যদি না থাকে আমাদের খুব সহজ কিছু ওষুধ একদম লোকাল ফার্মেসিতে পাওয়া যায়, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই জিনিসগুলো খাইয়ে দিলেও কিন্তু অনেকটা উপকার আমরা পাই এবং ফার্দার আর প্রোগ্রেস করে না, রোগটা আরো ডিটেরিয়েট করতে পারে না। সেই ক্ষেত্রে হসপিটালাইজ করা এবং দ্রুত ডিসিশন নেওয়া এবং সম্ভব হলে কোনো নিউরোলজিস্টকে দেখানো সেটা হচ্ছে প্রথম কাজ।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্ট্রোক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, স্ট্রোকের সাথে সাথে ডাক্তারের কাছে নেওয়া হলো কিংবা হাসপাতালে নেওয়া হলো, এর পরবর্তী ধাপে করণীয় কি?
পরবর্তী ধাপটা হচ্ছে আসলে প্রথম কথা হচ্ছে এই মানুষটা তো হয়তো কিছুটা পঙ্গুত্ব নিয়ে ফেললো, ক্রিপল হয়ে গেল, তার রিহ্যাবিলিটেশন দরকার। তাকে আমরা এক্সারসাইজ করানো বা ফিজিওথেরাপি যেটাই বলি, যে হাতটা অলরেডি প্যারালাইজ হয়ে গেছে তাকে ফিজিওথেরাপি করাতে হবে, তা না হলে আমাদের এই জয়েন্ট গুলো ফিক্সড হয়ে যাবে। তার নার্ভের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের ফিজিওথেরাপি দিতে হয়। এক দুই নম্বর কথা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম যেন একবার স্ট্রোক না হয় সেই ক্ষেত্রে আমার যে কোলেস্ট্রলের মাত্রা আছে সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, প্রেশার থেকে প্রেশার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে, তার লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে। অনেক রাতে ঘুমাতো, সেই অনেক রাতের ঘুমটাকে আগায় আনতে হবে, দেরি করে ঘুম থেকে উঠতো সেটাকে ঠিক জায়গায় আনতে হবে, তার যে খাওয়া দাওয়া সবকিছুর নিয়ন্ত্রণ যখন নিয়ে আসবো তখন আমরা আশা করতে পারি ভবিষ্যতে আর সেকেন্ড কোনো অ্যাটাক হবে না, এবং যতটুকু আছে সেটা থেকে আস্তে আস্তে ইম্প্রুভ করে তার লাইফটাকে সে মোটামুটি চালিয়ে যেতে পারবে। সেই দিকে খেয়াল দেওয়াটা হচ্ছে আমাদের আসলে পরবর্তী কাজ।
আচ্ছা ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, একজন রোগীর কি একাধিকবার স্ট্রোক হতে পারে?
ধন্যবাদ। এটা খুব দুঃখজনক যে আমরা দেখেছি যে অনেক রোগী মানে প্রথমে হলো কিছুদিন সে ওষুধ কন্টিনিউ করলো, রক্তটা পাতলা রাখার ওষুধ খেতে হয় অনেক দিন সারা জীবন। আর যেমন ধরেন আরেকটা জিনিস আমার বলা হয়নি যে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘাড়ের যে রক্তনালীগুলো আছে ক্যারোটিড আর্টারিজ বলে, এখানে কারো কারো রক্ত জমান দিয়ে ক্যারোটিড আর্টারিটা চিকন হয়ে থাকে এবং সেখান থেকে রিপিটেডলি রক্ত জমান দিয়ে ব্রেনে উঠে, যতবার উঠে ততবার ছোট ছোট একটা একটা স্ট্রোক হতে থাকে। এবং আমরা অনেকের সিটি স্ক্যান ব্রেনে সিটি স্ক্যান করার পরে দেখি যে ওখানে বলা হচ্ছে যে মাল্টিপল ফোকায় পাওয়া গেছে, অনেকগুলো ফোকায় মানে অনেকবার এখানে ছোট ছোট জায়গা ব্লক করেছে, অনেকবার ছোট ছোট স্ট্রোক হয়ে গেছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা আমরা দেখি, এটা অনেকবার হতে পারে। ধরেন এতগুলো রক্ত নালী শাখা পশাখা, কোনো একবার একটা ছোট নালী হলো, কোনো একবার বড় নালীতে, কোনো এক সময় ডান পাশে হলো, কোনো এক সময় বাম পাশে হলো, এটা হতে পারে, অনেকবার হতে পারে। এবং যার দুঃখজনক হচ্ছে যার একবার হয় তার কিন্তু বারে বারে হওয়ার প্রবণতা বেড়ে যায়। সুতরাং এটা খুব ট্রিকলি মেনটেন করতে হয় এবং খুব খুব ভালোভাবে সেটাকে মানে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার সবকিছুই আমার লাইফস্টাইলটাকেও সময় মতো পরিচালিত করতে হবে, কারণ বারে বারে হতে পারে। এবং সেটাতে আমি আমার মৃত্যুর চেয়ে বড় কথা হচ্ছে আমি একদম ফিট হয়ে যেতে পারি, ব্রেক ডাউন হয়ে যেতে পারি। অনেকে দেখা গেছে যে শেষ সময়টা সে বিস্তার থেকে উঠতে পারে না, তার জীবনটা শেষ হয়, মানে সে দুঃখজনক। সেই জীবন থেকে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু এই দিকে
আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্ট্রোকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে কোন রকম উপসর্গ টের পাওয়া যায় না। স্ট্রোক হলে অনেক সময় পক্ষাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আসুন আমরা স্ট্রোকের ব্যাপারে সতর্ক থাকি। বিশেষজ্ঞ চিকিৎসক আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন সেটি আমরা মনে রাখব। তিনি আজকের পর্বে বলেছেন, ব্রেন স্ট্রোক হলে তাৎক্ষণিকভাবে প্রথম কাজ হচ্ছে রোগীকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে ভর্তি করা, তারপরে রোগীর সিটি স্ক্যান করাতে হবে। এই জন্য সিটি স্ক্যান করাতে হবে, ব্রেনে কি রক্তক্ষরণ হয়েছে নাকি রক্তনালী বন্ধ হয়ে গেছে সেটা জানা খুবই জরুরি, আর সেটি জানতে পারলে চিকিৎসা করা সহজ হবে। তো শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহেও একই সময়ে স্ট্রোকের তৃতীয় পর্বের আলোচনা করবেন এই বিশেষজ্ঞ চিকিৎসক, তখনও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। স্বাস্থ্য কথার আজকের আসর এরই সাথে গুটিয়ে নিচ্ছি, সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ঈসা আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। হজরত ঈসা আলাইহিসসালামের শুভ জন্মদিন উপলক্ষে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ২৫ ডিসেম্বর হচ্ছে সহৃদয় ও প্রশান্তির নবী হজরত ঈসা আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। পবিত্র কোরআনে তাঁকে রুহুল্লাহ নামেও উল্লেখ করা হয়েছে। তাঁর শুভ জন্মদিনে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।
মরিয়ম সালামুল্লাহি আলাইহার অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। তিনি যখনই তার কক্ষে যেতেন তখনই সেখানে বেহেশতি খাবার দেখতে পেতেন। মহিয়সী এই নারীর গর্ভেই জন্ম নেন হযরত ঈসা আলাইহিসসালাম।
ঈসা আলাইহিসসালামের কোনো পিতা ছিল না, সে কারণে তার মায়ের প্রতি সন্দেহপূর্ণ দৃষ্টি ছিল তৎকালীন সমাজপতি আর ধর্মপতিদের। কলঙ্কের ওই অভিশাপ মোচন করতে জন্মের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে কথা বলার অলৌকিক শক্তি দিয়েছিলেন। একেবারে জন্মের পর থেকেই কথা বলতে শুরু করেছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। পবিত্র কোরআনে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যেসব বর্ণনা পাওয়া যায় সেগুলোই আমাদের কাছে প্রামাণ্য তত্ত্ব হিসেবে গৃহীত হয়েছে। সূরা মারিয়ামের 16-19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
হে মুহাম্মদ, এই কিতাবে মরিয়ামের অবস্থা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল এবং তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। এ অবস্থায় আমি তার কাছে নিজের রূহ অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবাকৃতিতে হাজির হল। মরিয়ম অকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি।
আল্লাহর দূত বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। এ কথা শুনে মারিয়ামের অন্তর প্রশান্ত হল, কিন্তু তারপরই ফেরেশতা বলল, আমি এসেছি তোমাকে একটি পবিত্র সন্তান দান করতে। এ কথা শুনে মারিয়াম অস্থির হয়ে জিজ্ঞেস করল, তা কি করে সম্ভব? এখন পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি, কিংবা আমি অসতী মেয়েও নই।
আল্লাহর দূত বললেন, তার মানে হল তোমার আল্লাহ বলেছেন এটা আমার জন্য খুবই সহজসাধ্য একটি ব্যাপার, আর এই ঘটনাকে আমরা জনগণের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করব এবং আমাদের পক্ষ থেকে এটি হবে একটা রহমত, এটা একটা অবশ্যম্ভাবী এবং স্থিরীকৃত ব্যাপার। মরিয়ম অবশেষে সন্তান সম্ভবা হলেন। যখন প্রসব বেদনা উঠল তখন তিনি উষর জনহীন এক প্রান্তরে একটি শুকনো খুরমা গাছের নিচে গেলেন। বেদনায় আনমনে বললেন, যদি এর আগে আমার মৃত্যু হতো এবং সবকিছু ভুলে যেতাম।
অতিরিক্ত কষ্টের মুখে তিনি যখন এসব বলেছিলেন তখন হঠাৎ অলৌকিক শব্দ তার কানে ভেসে এলো, দুশ্চিন্তা করো না, ভালো করে দেখো, তোমার রব তোমার পায়ের নিচে থেকে একটি ঝর্ণাধারা জারি করেছেন, আর তোমার মাথার উপরে তাকাও, দেখো শুকনো খুরমা গাছে কি সুন্দর খেজুর পেকে আছে, ওই গাছে নাড়া দাও যাতে তরতাজা পাকা খেজুর ঝরে পড়ে, এই সুস্বাদু খেজুর খাও আর ওই নহরের পানি পান করো এবং নবজাতককে দেখে চক্ষু জোড়াও। যখন যেখানেই কোনো মানুষ তোমার কাছে এই সন্তান সম্পর্কে জানতে চাইবে তুমি কেবল ইশারায় বোঝাবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি, নিরবতার রোজা, তাই কারো সাথে কথা বলবো না।
আল্লাহর কুদরতে হযরত মরিয়ম মা হলেন। সন্তানের মুখ দেখে মা খুশি হলেন ঠিকই, কিন্তু মনে সংশয় না জানি কে কিভাবে। আল্লাহ সেজন্যই তাকে জানিয়ে দিলেন তিনি যেন কারোর সাথে কথা না বলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী মরিয়ম সালামুল্লাহি আলাইহা পুত্রকে কোলে নিয়ে শহরের দিকে যেতে লাগলেন। মানুষ যখন তার কোলে সন্তান দেখতে পেল আশ্চর্য হল। এতদিন যারা মরিয়মকে একজন পবিত্র ও সচ্চরিত্রবতী এবং তাকওয়া সম্পন্ন বলে মনে করত তারা খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেল।
কেউ কেউ আবার তিরস্কারের সুরে বলতে লাগলো, ছি ছি ছি, এত তাকওয়া, এত পুত পবিত্রতা, অভিজাত বংশের মুখে চুনকালি পড়ল। তারা বলল, হে মরিয়াম, একটা আশ্চর্যময় এবং বাজে কাজ করেছ তুমি। মরিয়াম আল্লাহর আদেশক্রমে চুপ করে রইলেন, কেবল কোলের সন্তানের প্রতি ইঙ্গিত করলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন,
আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে ঐশী গ্রন্থ দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে তার বরকতপূর্ণ ও মঙ্গলময় করেছেন, যতদিন আমি বেঁচে থাকব ততদিন তিনি আমার প্রতি নামাজ ও যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন, তিনি মায়ের প্রতি অনুগত থাকার নির্দেশও দিয়েছেন।
ঈসা আলাইসাল্লাম ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। সেই ছোটবেলা থেকেই তাঁর উপর দায়িত্ব বর্তিত হয়েছিল বনি ইসরাইলকে এক আল্লাহর ইবাদত বা তৌহিদের পথে আহ্বান জানানোর। তিনি তাঁর নবুয়তের প্রমাণস্বরূপ বহু মুজিজা দেখিয়েছেন। তিনি ভাস্কর্য তৈরির কাদামাটি দিয়ে পাখি তৈরি করেন এবং তার ভেতর ফুঁ দিলে আল্লাহর আদেশে পাখিটার ভেতর প্রাণের সঞ্চার হয়। প্রাণিত হওয়ার পর মাটি দিয়ে তৈরি পাখিটা উড়ে যায়। তিনি জন্মান্ধ এবং বধিরদেরকে আল্লাহর দেওয়া মুজিজার সাহায্যে সুস্থ করে দিতেন। কুষ্ঠ রোগীরাও তাঁর হাতের ছোঁয়ায় সুস্থ হয়ে যেত। এমনকি মৃতদেরকেও তিনি আল্লাহর দেয়া অলৌকিক শক্তি বলে জীবিত করে দেন।
মহান আল্লাহ তাকে তাওরাত, ইঞ্জিল ও বিজ্ঞান শিক্ষা দিয়ে বনি ইসরায়েলীদের কাছে রাসুল হিসেবে পাঠিয়েছিলেন।
আল্লাপাক মানব জাতিকে একত্ববাদের দিকে আহ্বান করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন। নবী রাসুলগণ আল্লাহর প্রতি মানুষের সম্পর্ক বৃদ্ধির জন্য একত্ববাদের কথা বলতে গিয়ে তারা নানা ধরনের বাধা বিপত্তি, ভয় ভীতি, জুলুম নির্যাতন ও জানমালের ক্ষতির শিকার হয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালামও এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন না। মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকেও ব্যাপক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক দুঃখ কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে।
হযরত ঈসা আলাইহিসসালাম একাধারে 30 বছর আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, কিন্তু বনি ইসরায়েলের আলেমদের শত্রুতার কারণে জনগণ আল্লাহর প্রতি ইমান আনা থেকে বিরত ছিল। স্বল্প সংখ্যক লোকজন যারা তার কথায় ইমান এনেছিল তাদের অনেককেই শিষ্য হিসেবে মনোনীত করলেন, যাতে তারা আল্লাহর পথে বা সত্য দিনের পথে দাওয়াতি কাজে তার সহযোগী হয়। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিসসালামের সাথে এত বেশি শত্রুতা করতে লাগলো যে শেষ পর্যন্ত তার উপর তারা আক্রমণই করে বসে। তারা চেয়েছিল হযরত ঈসা আলাইহিসসালামকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অত্যাচার থেকে ঈসা আলাইহিসসালামকে রক্ষা করলেন, তাকে সশরীরে জীবন্ত আসমানে উঠিয়ে নিলেন।
শ্রোতাবন্ধুরা, আমাদের এই আলোচনার সকল তথ্যসূত্রই আল কোরআন। যদিও ঈসা আলাইহিসসালামের উপর কিতাব অবতীর্ণ হয়েছিল, কিন্তু সেই কিতাবের বস্তুনিষ্ঠতা এখন প্রশ্নাতীত নয়। সে কারণে আমাদের খ্রিস্টান ভাই বোনদের বিশ্বাসে কোরআনের তথ্য অনুযায়ী খানিকটা ব্যতিক্রম রয়েছে। তাদের অনেকেই বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু ইসলামের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম বেঁচে আছেন এবং শেষ জামানায় হযরত মাহদী আলাইহিসসালাম যখন আবির্ভূত হবেন তখন তাঁরও আগমন ঘটবে। শুধু তাই নয়, তিনি ইমাম মাহদী আলাইহিসসালামের ইমামতিতে নামাজ পড়বেন এবং বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁকে সহযোগিতা করবেন। তো যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আবারও সবাইকে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েকটি আসরে আমরা পরোপকার নিয়ে আলোচনা করেছি, বলেছি পৃথিবীর সব মানুষেরই উপকার করা যেতে পারে, এক্ষেত্রে কোনো শ্রেণীবিন্যাস নেই। তবে পরোপকার করতে হবে নিঃস্বার্থভাবে, পরোপকার করে খোঁটা দেওয়া যাবে না। কিন্তু যিনি উপকৃত হলেও তারও কিছু দায়িত্ব রয়েছে। কেউ কারো মাধ্যমে উপকৃত হলে তার উচিত ওই ব্যক্তির উপকারের জন্য চেষ্টা করা। কোনো উপহার পেলে, সামর্থ্য থাকলে একই ধরনের অথবা তার চেয়ে ভালো উপহার দিতে সচেষ্ট হওয়া অথবা অন্তত তার জন্য দোয়া করা। আজকের আসরে আমরা ওয়াদা ও প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
প্রতিশ্রুতি বা ওয়াদা পালন একটি বিশ্বজনীন মহৎগুণ। বিশ্বের কোনো মানুষই এই গুণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অস্বীকার করতে পারে না। পৃথিবীর সবাই প্রতিশ্রুতি পালনকারী ব্যক্তিকে শ্রদ্ধার চোখে দেখে, তাকে সম্মান ও বিশ্বাস করে। সব ধর্মেই ওয়াদা বা প্রতিশ্রুতি পালনের নির্দেশ দেওয়া হয়েছে, ইসলামেও এর ব্যতিক্রম নয়। ইসলাম ধর্মে ওয়াদা পালনের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গকারীকে ইসলাম ধর্ম ভর্ৎসনা করে। শুধু তাই নয়, প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গকারীকে মুনাফিকের সঙ্গেও তুলনা করা হয়েছে। আসলে প্রতিশ্রুতি লঙ্ঘন করা বিশ্বাসঘাতকতার সামিল। পবিত্র কোরআনে আহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি আহাদ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অঙ্গীকার, চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, প্রতিজ্ঞা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় কোনো লোক বা পক্ষ অপর কোনো ব্যক্তি বা পক্ষের সঙ্গে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা পালন করার নাম ওয়াদা বা প্রতিশ্রুতি। পবিত্র কোরআনেও স্পষ্টভাবে প্রতিশ্রুতি পালনের উপর জোর দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা বনি ইসরায়েলের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা প্রতিশ্রুতি পালন করবে, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্নের সম্মুখীন করা হবে।
ইরানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লামা তাবাতাবাঈর মতে, কোরআনের বিভিন্ন আয়াতে যে ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষার কথা বলা হয়েছে তা ব্যক্তিগত, সামষ্টিক, পারিবারিক, সামাজিক, গোষ্ঠীগত, জাতিগত ও আন্তর্জাতিক সহ সব অঙ্গনের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ইসলাম ধর্মে সামাজিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির গুরুত্ব ব্যক্তিগত প্রতিশ্রুতির চেয়ে বেশি, কারণ এসব প্রতিশ্রুতি সরাসরি সামাজিক ন্যায় বিচারের সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে বিশাল জনগোষ্ঠীর ভালো মন্দ জড়িত। আসলে এক্ষেত্রে সামান্যতম শৈথিল্য প্রদর্শন মানব সমাজে মহাবিপর্যয় ডেকে আনতে পারে। প্রতিশ্রুতি মেনে চলা বা কথা দিয়ে কথা রাখার প্রবণতা মানুষের জন্মগত বৈশিষ্ট্যের অংশ। অর্থাৎ মানুষ শিশুকাল থেকেই প্রতিশ্রুতি লঙ্ঘন করাকে অপছন্দ করে এবং প্রতিশ্রুতি রক্ষাকে গুরুত্ব দেয়। একটু লক্ষ্য করলে দেখা যায়, শিশুদেরকে দেওয়া কথা না রাখলে তারা দ্রুত বাবা মায়ের উপর অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হয়। তারা বাবা মাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে। তারা চায় না তাদের বাবা মা অন্তত ওয়াদা বা প্রতিশ্রুতি লঙ্ঘন করুক।
অন্যভাবে বলা যায়, মানুষ জন্মের পর থেকেই প্রতিশ্রুতি রক্ষার অনুভূতি নিয়ে বড় হতে থাকে। অবশ্য পরবর্তীতে পরিবার, সমাজ ও চারপাশে বিদ্যমান কলুষতা শিশুদেরকেও কলুষিত করে ফেলে এবং তারাও প্রতিশ্রুতি লঙ্ঘন করতে শেখে। এই প্রবণতা গোটা মানব জাতির জন্য মারাত্মক ক্ষতিকর। কোমলমতি শিশুদের ভেতরের জন্মগত এই মহৎ বৈশিষ্ট্য সঠিকভাবে পালন করতে পারলে পরিবার, সমাজ, রাষ্ট্র তথা গোটা বিশ্ব উপকৃত হবে। কিন্তু আমরা সাধারণত এই বিষয়গুলোকে গুরুত্ব দেই না। আমরা অনেক সময় সহজেই কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকি, হাসতে হাসতেও অনেক কিছু দেওয়ার বা কাজ করে দেওয়ার কথা দিই, কিন্তু সব কথা রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। আবার আমরা অনেক সময় অন্যকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলেও যাই। আমরা হয়তো অনেকে জানিই না যে আমাদের এই কথা রাখতে না পারাটাই ওয়াদা ভঙ্গের সামিল। আমাদের জেনে শুনে এবং ভেবে চিনতে মানুষের সঙ্গে ওয়াদা করা উচিত। পবিত্র কোরআনের সুরা মায়দার এক নম্বর আয়াতে ওয়াদার প্রতি গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করবে।
আমরা যখন আমাদের দেওয়া কোনো ওয়াদা রক্ষা করতে পারি না বা ভুলে যাই, তখন অপরপক্ষ বা ব্যক্তি যাকে আমরা ওয়াদা দিই তার মনে কষ্ট পাওয়াটা স্বাভাবিক। ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গকারীকে ধীরে ধীরে মানুষ অবিশ্বাস এবং অপছন্দ করতে থাকে। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ নিজেও অপছন্দ করেন। তিনি পবিত্র কোরআনের সূরা আনফালের 58 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে চুক্তি ভঙ্গজনিত বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তাহলে তোমার চুক্তিও তুমি যথাযথ ঘোষণা দিয়ে বাতিল করবে। নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে থাকি, যেমন আল্লাহ আমাকে যদি এটা দেন তবে আমিও তার বিনিময়ে এই ভালো কাজ বা দান খয়রাত করব। কিন্তু আমাদের মনের আশা পূরণ হওয়ার পর আমরা আল্লাহকে দেওয়া ওয়াদা বা প্রতিশ্রুতি ভুলে যাই। আল্লাহ সূরা তাওবায় বলেছেন, তাদের মধ্যে এমন লোকও আছে যারা বলে যে আল্লাহ যদি আমাকে দেন আমি অবশ্যই সদকা দান খয়রাত করব এবং প্রকৃত মুমিন হব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার কৃপায় দান করল, সে তখন কৃপণ হয়ে গেল এবং পৃষ্ঠ প্রদর্শন করল।
প্রতিশ্রুতি পূরণ করার সামর্থ্য থাকা অবস্থায় এবং প্রতিশ্রুতি পালন করতে ধর্মীয় কোনো বাধা না থাকলে যে কোনো মূল্যে তা পূরণ করতে হবে। বিশেষ কোনো যৌক্তিক কারণে প্রতিশ্রুতি রক্ষা করা অসম্ভব হয়ে পড়লে যাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে বিনয়ের সাথে নিজের অপারগতা সম্পর্কে অবহিত করে ক্ষমা চেয়ে নিতে হবে। ওই ব্যক্তি ক্ষমা না করলে সেটা ওয়াদাকারের জন্য ইহকালীন ও পরকালীন অকল্যাণের কারণ হবে। এ কারণে যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে তা বাস্তবায়ন সম্ভব কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে, এরপরই কেবল প্রতিশ্রুতি দেওয়া উচিত।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে আরো সচেতন হব, এই প্রত্যাশাই শেষ করছি আজকের আসর।
আশা করি কথা হবে জীবনশৈলীর আগামী আসরেও, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।